জয় শ্রী রাধে। আমরা শ্রী শ্রী দামোদর ব্রতকে উপলক্ষ করে নিত্য প্রতি শ্রী শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত ক্রমান্বয়ে আমরা শ্রবণ করে আসছি। কে শ্রেষ্ঠ ভক্ত? ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় কে? অন্বেষণ করছেন মহামুনি নারদজি। কে শ্রেষ্ঠ ভক্ত? কেউ তো বলতে চান না যে আমি শ্রেষ্ঠ ভক্ত। কেউ জাহির করতে চান না যে আমি প্রভুর কৃপা পাত্র, আমি প্রভুর অতি প্রিয় পাত্র, এ কথা কেউ স্বীকার করতে রাজি না। উচ্চকোটির মহাত্মারা যারা ভাগবতের মধ্যে প্রসিদ্ধ তারা পর্যন্ত স্বীকার করছেন না যে তিনি শ্রেষ্ঠ ভক্ত। অর্থাৎ যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব হবেন তিনি কোনো অবস্থাতেই বলবেন না যে তিনি বৈষ্ণব। এগুলো সব দৈন্য উক্তি, দীনতা, দৈন্য। ভগবান মহাদেব তিনি বললেন, হে নারদ, তুমি আমাকে শ্রেষ্ঠ ভক্ত বলছো? না, দেখো না আমার মধ্যে কেমন ক্রোধ আছে। আমি তমগুণে পরিপূর্ণ, অথচ শ্বেত দ্বীপের মহাদেবের এই সমস্ত দোষ তাকে স্পর্শই করতে পারে। বরঞ্চ কৈলাসবাসী শিবের মধ্যে তমগুণ আছে, কিছু দোষও আছে, প্রভু তাকে সংহার কার্যে নিযুক্ত করেছেন, সেটিও একটি দোষ। কিন্তু অত্র শ্রী বৃহৎ ভাগবতামৃতে যে মহাদেবের কথা বলা হয়েছে, তিনি শ্বেত দ্বীপের অধিপতি মহাদেব, তার মধ্যে এই সমস্ত দোষ স্পর্শ করতেই পারে না। তথাপি মহাদেব তিনি তো পরম বৈষ্ণব, তাই বলছেন, না আমার মধ্যে বহু দোষ। সমস্ত শাস্ত্রের সারাংশ কি? আত্ম অনুসন্ধান কর, নিজের দোষকে অন্বেষণ করে সেই দোষকে সংশোধন করে শুদ্ধ। এটাকে আত্ম অনুসন্ধান বলা হচ্ছে। কিন্তু আমার মতো কেউ যদি হয় সে কিন্তু নিজের দোষ অন্বেষণ করছে না, অপরের দোষকে অন্বেষণ করছে। এটা ঠিক নয়। এই যে এত ভুরি ভুরি শাস্ত্র তা কি জন্য? একমাত্র নিজের দোষকে খুঁজে বের করে সেই দোষকে সংশোধন করা, শাস্ত্র জ্ঞান দ্বারা, শাস্ত্র হরিকথা শ্রবণ দ্বারা। দেবশ্রী নারদ সেই ত্রিবেণী সঙ্গম থেকে প্রারম্ভ করে কত জায়গায় না যাচ্ছে, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে শিবলোকে এসে শিবের সঙ্গে অনেক কথাই আলোচনা হয়েছে, তা আমরা গত দিবসে শ্রবণ করেছি। মহাদেব ভগবান বলছেন, আরে নয়, আরে দেবর্ষি নারদ, আমি কোনো অবস্থাতেই প্রভুর প্রিয় পাত্র নই। বৈকুণ্ঠবাসীরা সর্বাধিক প্রভুর প্রিয়। দেবর্ষি নারদ বৈকুণ্ঠে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিয়েছেন, তখন বলছেন, দেখো আমি বুঝতে পেরেছি যে তুমি এখন খুঁজে বের করতে চাও কে শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র। দেখো নারদ, তুমি বরং বৈকুণ্ঠে না গিয়ে সুতল লোকে যাও, সুতল, যেখানে পরম ভাগবত প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ আদি রাজ, সেই সুতল লোকে একমাত্র পরম ভাগবত প্রহ্লাদই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র। দেখো না, তাকে উদ্ধার করার জন্য প্রভু এক উৎকট বিভৎস রূপ নৃসিংহমূর্তি ধারণ করেছে। যাকে কত কিছু দেওয়ার জন্য প্রভু বারংবার প্রোৎসাহিত করেছিলেন, কিন্তু তিনি তা গ্রহণ করেন। প্রভুকে বলছেন, প্রভু আমি তো আপনার দাসানুদাস, প্রভু আমি তো আপনার সেবক, আপনি আমাকে কি দেবেন? আপনি যে আমাকে দর্শন দান করেছেন, আমাকে রক্ষা করার জন্য আপনি যে এক বিভৎস রূপ ধারণ করে অবতীর্ণ হয়ে আমাকে দর্শন দিয়েছেন, এর থেকে বড় কিছু পাওয়ার আর কি আছে? সুতরাং প্রভু আমি কিছুই চাই। দেখো নারদ, সেই নৃসিংহ ভগবান যখন অবতীর্ণ হয়েছিলেন, তিনি যা যা প্রহ্লাদজিকে বলেছিলেন আমি তৎসমুদয় নিজ কর্মে শ্রবণ করেছিলাম। প্রহ্লাদজি বলেছিলেন, প্রভু আমি কিছুই চাই না। নসভৃত্ত সবই বণিক, প্রভু আমি তো ব্যাপারী নই, আমি তো আপনার দাস। প্রভু, যারা আপনার উপাসনা করে কিছু আকাঙ্ক্ষা করে, কিছু চায়, তারা তোমার সেবক নয়, তারা তো বণিক ব্যাপারী। প্রভু আমি ব্যাপারী হতে চাই না। ভগবান ভোলেনাথ তিনি প্রহ্লাদের মহিমা স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত চিত্তে ব্যক্ত করছিলেন। যদিও ব্রজের গোপীগণ শ্রীকৃষ্ণের অত্যাধিক কৃপা পাত্র, তথাপি ইহজগতে সাধারণ দৃষ্টিকোণ দিয়ে দেখতে গেলে প্রহ্লাদজি তিনি শ্রেষ্ঠ ভক্ত। গোপীগণের এই ব্রজ গোপীগণ ব্রজবাসীগণের যে প্রেম ভক্তি তা সর্বোপরি। ব্রজ গোপীদের প্রেমের কাছে সমস্ত প্রেমই তিরস্কৃত হয়। তো ভগবান গোপীদিগকে কি বলেছিলেন? না পারায়ে অহং নিরবদ্ধ সংযুতাম, হে ব্রহ্মণ, আমি এই গোপীদের ঋণ কোনো কালে শোধ করতে পারব না, তাই এই ব্রজ গোপীদের নিকটে আমি চিরঋণে ঋণী থেকে যেতে চাই। এই গোপীদের কথা বাদ দিলে প্রহ্লাদজি ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রজ গোপীগণের যে প্রেম তা তো ভাষায় অবর্ণনীয়। একবার দ্বারকাতে দেবী রুক্মিণী আদি এবং অন্যান্য মহিষীগণ তারা একবার প্রভুকে বলছেন, হে প্রভু, আপনি যখন ঘুম থেকে নিদ্রা থেকে আপনি উত্থিত হন, ওঠেন, তখন আপনার হৃদয় থেকে মন থেকে স্বাভাবিকভাবে উচ্চারণ হয় মুখ থেকে কি, হে রাধে হে রাধে। আপনার হৃদয় থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে পড়ে মুখ দিয়ে হে রাধে হে রাধে। তো প্রভু, হে প্রাণনাথ, আমাদের সেবার মধ্যে বোধহয় কোনো জায়গায় কোথাও কোনো ত্রুটি রয়ে গিয়েছে, সেজন্যই তো আপনি সেই ব্রজের গোয়ালিনী রাধারানীর নামটি গ্রহণ করেন। আমরা তো সর্বপ্রকার ভাবে আপনার সেবায় নিয়োজিতা, আপনি কি আমাদের সেবাতে সন্তুষ্ট নন? আপনি সেই ব্রজের গোয়ালিনী রাধারানীর নামই গ্রহণ করেন এবং আপনাকে পৃথক রূপে রাধারানীর নাম বলতে হয় না, আপনি নিদ্রা উত্থিত হলে পর আপনার মুখ থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে পড়ে হে রাধে হে রাধে। আমাদের সেবায় কি কোনো ত্রুটি হচ্ছে প্রভু? প্রভু একবারে নির্বাক, কোনো কথা নেই। ভাবলেন কি বলা যায় এই ব্রজ মহিষীদের, অকস্মাৎ এই দেবশ্রী নারদী এলেন দ্বারকাতে, আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকাতে বললেন যে আমার এক অসুখ হয়েছে। লীলা, ভগবান বলছেন আমার অসুখ হয়েছে, তা এই অসুখের প্রতিকার কিভাবে হবে, ঔষধ কি? না ভক্ত চরণ রেণু যদি আমার সর্বাঙ্গে লাগিয়ে দেওয়া হয় তাহলে আমার এই অসুখটি ভালো। প্রভু লীলা, হে নারদ, তুমি আমাকে আমার ভক্তদের চরণ রেণু এনে দাও, আমি আমার ভক্তদের চরণ রেণু সর্বাঙ্গে মাখলে পর আমি সুস্থ হয়ে যাব। ঠিক আছে প্রভু, নারদ বলছি, আপনার তো বহুবিধ ভক্ত, এই দ্বারকাতেই তো আপনার কত ভক্ত, আমি সকলের কাছে প্রার্থনা করব তাদের চরণের পায়ের ধুলো। দেবশ্রী নারদ একটি অঙ্গবস্ত্র অর্থাৎ উত্তরীয় গ্রহণ করলেন, উত্তরীয় বসন্তটি সঙ্গে নিয়ে প্রথমে এই দ্বারকা মহিষীদিগকে বলছেন, দেখো তোমাদের দ্বারকা নাথের এই যে অসুখ, এ ভালো হবে একমাত্র ভক্তদের চরণ রেণুর দ্বারা। ভক্ত চরণ রেণু প্রভুর শ্রীঅঙ্গে লাগিয়ে দিলে প্রভু সুস্থ হবেন। সুতরাং হে মহিষীগণ, তোমরা তো প্রভুর অতি প্রিয় অর্থাৎ প্রভুরই ভক্ত, তোমরা কৃপা করে তোমাদের চরণ ধরি এই উত্তরীয় বসন্তটিতে দিয়ে দাও। ভগবান ভগবান দ্বারকাধীশের প্রেয়সীগণ অর্থাৎ মহিষীগণেরা তারা বললেন, না না, আমাদের চরণ ধুলি যদি প্রভুকে দেওয়া হয়, আমাদের পতি দেবতাকে দেওয়া হয়, তাহলে আমরা রসাতলে চলে যাব, আমরা মহা পাপে লিপ্ত হব। সুতরাং আমরা কেউ চরণ ধুলি দিতে পারব না। এবারে দেবর্ষী নারদ এক এক করে বহু বহু ভক্তদের কাছে গিয়ে বললেন, দেখো প্রভু তো অসুস্থ, তিনি আর সুস্থ হবেন না, তবে হ্যাঁ সুস্থ হবেন তোমরা যদি তোমাদের পায়ের ধুলো দাও, তোমাদের পায়ের ধুলো যদি প্রভুর শ্রীঅঙ্গে লেপন করা হয় তাহলেই প্রভু ঠিক হয়ে যাবে, এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সমস্ত ব্যক্তিরাই অর্থাৎ সমস্ত ভক্তেরা দেবশ্রী নারদকে দিতে রাজি হলেন না, না না আমাদের অধোগতি হবে, আমরা মহা পাপে লিপ্ত হয়ে যাব, এই এটা আমাদের দ্বারা সম্ভব নয়। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে নারদজি ঘুরেও কোথাও কোনো ভক্ত প্রভুর সুস্থতার জন্য চরণ রেণু দিতে রাজি হলেন, একেবারে অন্তিম চরণে অন্তিম সময়ে এলেন এই ব্রজে। এই ব্রজে এসে ব্রজগোপী দিগকে প্রভু যে অসুস্থ সেই সংবাদটি তাদের জানালেন। সমস্ত গোপীগণ তারা একত্রিত হয়ে প্রভু অসুস্থ এই কথা শ্রবণ করে তারা মুক্ত কণ্ঠে রোদন করতে লাগল, আহা আমাদের সেই প্রাণনাথ, আমাদের সেই প্রাণবল্ল, তিনি অসুস্থ, হে দেবশ্রী তিনি কিভাবে সুস্থ হবেন, কোনো কি উপায় নেই। আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণবল্লভের অসুখ হয়েছে, এটা কি করে সম্ভব? আর তুমি যখন বলছো সেটি যে ধ্রুব সত্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণবল্লভ কিভাবে সুস্থ হবে, তার কি কোনো উপায় নেই? সমস্ত গোপীগণ রোদন করছেন এমন ভাবে সেই কারুণিক দৃশ্য বর্ণনা করা যায় না। কোন উপায় নেই। নারদজি বললেন, হে গোপিনীগণ, হে গোপীগণ, একমাত্র উপায় আছে, তোমাদের প্রাণনাথ, তোমাদের প্রাণবল্লভকে যদি সুস্থ করতে হয় তাহলে একটি উপায় আছে। আচ্ছা বলো না কি উপায়। যদি তোমাদের চরণ রেণু তোমরা দাও, তোমাদের সেই চরণ রেণু তোমাদের প্রাণবল্লভের শ্রীঅঙ্গে লাগিয়ে দিলেই অসুখটি ভালো হয়ে যাবে। এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কেহই দিতে রাজি হয়নি। ব্রজগোপিনীগণ বললেন, হে নারদ, হে দেবর্ষে, হে মহামুনি, কেউ চরণ ধুলো দিল না প্রভুর এত ভক্ত? বলছেন, না, আমি তো এই অন্তিম চরণে অর্থাৎ সর্বশেষে তোমাদের কাছেই এসেছি। গোপীরা বললেন, আমাদের চরণ রেণু অর্থাৎ চরণ ধুলো দিলে প্রভু আমাদের প্রাণবল্লভকে সুস্থ হয়ে যাবেন তো? বলছেন, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। বলছে, ঠিক আছে, তাতে যদি আমাদের অনেক নিম্নগতি হয়, অনেক অধোগতি হয়, আমরা যদি মহাপাপে লিপ্ত হয়ে নরকেও চলে যাই, তথাপি আমাদের প্রাণনাথ, আমাদের প্রাণবল্লভ, তিনি তো সুস্থ হয়ে যাবেন। বলছেন, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। গোপীগণ বলছেন, ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকেই আমাদের চরণ রেণু আমাদের প্রভুর জন্য দেব। গোপীরা কোনো বিচার করলেন না যে আরে আমাদের চরণ ধুলিতে যদি আমাদের প্রাণনাথ তিনি সুস্থ হয়ে যান, তার পরিবর্তে আমাদের যদি নরকগতি হয় তাহলেও কোনো আপত্তি নেই। তাহলে এই ব্রজগোপীদের, ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের প্রতি কেমন ভাব, কেমন প্রেম যে তারা নরকে যেতেও রাজি গোবিন্দের সুখের জন্য। এজন্যই তো মহাজ্ঞানী উদ্ধবজি এই ব্রজে বহুকাল থেকে কি বলেছিলেন, এই গোপীগণের চরণ রেণুই প্রার্থনা করেছিলেন। বন্দে নন্দগোপস্ত্রীণ পাদরেণু মমিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং। Bande Nando Braja Srinam Pavarenu Mahikshnasam. Jasam Haripatha Dipitam Punati Bhuvanatray. এই উদ্ধবজি এত বড় জ্ঞানী, তিনি প্রভুর কৃপায় এই ব্রজ প্রেম প্রাপ্ত হয়ে গোপীদের চরণ রেণু প্রার্থনা করেছেন। তা দেখুন সেই ব্রজ গোপীগণ শ্রীকৃষ্ণের সুখের জন্য তার নরকেও যেতে রাজি হল। সমস্ত ব্রজ গোপিনীরা তারা রোদন পরায়ণ হয়ে দেবশ্রী নারদের সেই যে উত্তরীয় বসন ছিল তাতে প্রত্যেকে চরণ রেণু প্রদান করল। তাহলে এই ব্রজ গোপীদের প্রেমের সঙ্গে অন্য কারোর প্রেম ভক্তি এক হতে পারে না। তাদের প্রেম ভক্তি একেবারে সর্বশিখরে। দেবশ্রী নারদ তিনি দ্বারকায় গেলেন, বলছেন প্রভু আপনার অনন্ত অনন্ত ভক্তগণ আপনাকে কেউ চরণ ধুলি দিতে রাজি হল না। বলল না না, আমাদের মহা নরকগতি হবে, কিন্তু তোমার ওই বনবাসিনী ওই ব্রজ গোপীরা তারা তোমার সুখের জন্য তোমার সুস্থতার জন্য তারাই চরণ রেণু দিয়েছে। গোবিন্দের শ্রী অঙ্গে নারদজি লাগিয়ে দিলে তিনি সুস্থ হয়ে গেলেন। তখন মহিষীগণ চিন্তা করছেন, আহা তাহলে আমরা কোথায়, আর সেই ব্রজের গোপীরা রাধা রানীজিও তিনি কোথায়, তাদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। দেখো দেখো ওই ব্রজ গোপীগণ এবং রাধারানীজিও তারা প্রত্যেকে প্রভুর সুস্থতার জন্য নিজেদের নরকগতি হয় হোক কিন্তু প্রভু তো সুস্থ হবে। তারা প্রত্যেকেই চরণ ধুলো দিয়েছে। অর্থাৎ সেবাটা কেমন হওয়া প্রয়োজন, কৃষ্ণ সুখৈক তাৎপর্য। সেবা কেমন হওয়া দরকার, কৃষ্ণের সুখ হবে সেটাই তো সেবা। তা ভগবান মহাদেব তিনি বলছেন ব্রজগোপীদের কথা ছাড়ো, এই সাধারণ জগতে একমাত্র পরম ভাগবত বলতে এই প্রহ্লাদজি। প্রহ্লাদজি আবার তার গুরুদেবকে দেবশ্রী নারদ, তা নারদকেই তার শিষ্যের কথা বলছেন মহাদেব, যে একমাত্র শ্রেষ্ঠ ভক্ত ওই প্রহ্লাদ। সুতরাং তুমি সুতল লোকে গমন করো, সুতল লোকে গমন করলে পর তুমি প্রহ্লাদের ভক্তি দেন। প্রহ্লাদই ভগবান শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয়। তৎক্ষণাৎ তিনি মনোযোগে, দেবশ্রী নারদের গতিটা কেমন, মনের যেমন গতি, মন চিন্তা করুন এখান থেকে আপনি যে কোনো দেশে যে কোনো প্রান্তে মানে সেকেন্ডের মধ্যে কি সাথে সাথে পৌঁছে যাচ্ছে আপনার মন, তার মধ্যে এই দিব্য শক্তি প্রভু দিয়েছে। তিনি তৎক্ষণাৎ সুতল লোকে প্রবেশ করলেন। বৈষ্ণব অগ্রণী শ্রী প্রহ্লাদজি তিনি কি করছেন, এক নির্জন স্থানে তিনি বসে আছেন, ধ্যান যোগে নিমগ্ন হয়ে আছেন। ধ্যান যোগে কি করছেন? প্রভুর সেবা করছে, মানসিক সেবা। যত সেবা আছে, এই যে কায়িক সেবা আর একটি মানসিক সেবা, তা মানসিক সেবা অনেক কঠিন, কিন্তু মানসিক সেবা প্রভু অত্যধিক সন্তুষ্ট হন। এই যে সেবা করা, এটা সহজ। মানসিক ভাবে সেবা করতে গেলে মনকে একেবারে একাগ্র হতে হবে, এক চুল মাত্র চঞ্চলতা প্রকাশ করলে মানসিক সেবা হয়। প্রহ্লাদজি তিনি অনেক উজ্জ্বলে তার মহাত্মা, তিনি ধ্যান যোগে প্রভুর সেবা করছিলেন, প্রভুর চিন্তন করছিলেন। দেবশ্রী নারদ, তিনি তো আকাশ মার্গ থেকে গমনাগমন করেন, তিনি ধ্যানের মধ্যে জানতে পারলেন যে গুরুদেব আসছেন। তিনি তৎক্ষণাৎ পূজন সামগ্রী নিয়ে উঠে দাঁড়ালেন। মহামুনি নারদকে তিনি যখন পূজন করতে যাচ্ছেন, মহামুনি নারদ নিজের শিষ্যের দিকে দৃষ্টিপাত করে নিজেই অস্ত্র বিসর্জন করতে করতে প্রহ্লাদকে নিজের বক্ষে আঁকড়ে ধরলেন। বলছেন, প্রিয় প্রহ্লাদ, তুমি শ্রীকৃষ্ণের পরম কৃপা পাত্র, তুমি প্রভুর শ্রেষ্ঠ ভক্ত গো। প্রহ্লাদজির মনটা খারাপ হয়ে গেল। দেবশ্রী নারদ আরো বলছেন, দেখো ভগবান তোমাকে কত কিছু দিতে চেয়েছিলেন নৃসিংহদেব, তুমি তা গ্রহণ করো। তুমি বলেছিলে সবই বণিক নসভৃত্য, তুমি কিছুই কামনা করনি প্রভুর থেকে। অতএব হে ভক্ত প্রবাল, তুমি যে ভগবানকে জয় করেছ, প্রভুকে লাভ করেছ, এতে আর কি বলার আছে? আর তোমার পৌত্র, পুত্রের পুত্র পৌত্র, সে তো তোমারই প্রসাদে ভগবানকে বসিত করে এই সুতল লোকে দ্বারপাল করে রেখেছে। অতএব প্রভুর থেকে প্রিয় পাত্র তুমি ব্যতি রেখে আর কাকে বলা যায়? এবারে প্রহ্লাদজি বলছেন, হে গুরু, গুরু শব্দ সম্বোধন বাচি, গুরুদেব, সেখানে গুরু বললে হে গুরুদেব, হে গুরুদেব, এ কি বলছেন আপনি? আমি প্রভুর কৃপা পাত্র কি করে হব? তিনিও স্বীকার করছেন, যেজন প্রকৃত বৈষ্ণব হয় তিনি কোনো অবস্থাতেই বলবেন না যে আমি বৈষ্ণব। তিনি বলছেন, এ কি বলছেন আপনি গুরুদেব? আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো অনুভূতি নেই, আমি তো সেই ছোট কাল থেকেই বিভিন্ন অসুবিধার মধ্যে থেকে ভয়ভীত হয়ে প্রভুকে চিন্তন করতাম, তাতে প্রভুকেই কত উদ্বেগ পেতে হয়েছে। আর যারা একেবারে সাত্ত্বিক ভক্ত, তারা তো একান্তে বসে সাত্বিক চিত্তে প্রভুর লীলাদি স্মরণ করে, কিন্তু আমি তো ভয় ও সংকুল হয়ে প্রভুর উপাসনা করতাম, তাতে প্রভুকেই আমি প্রকারান্তরে কষ্ট প্রদান করেছি। তিনি আমাকে বারংবার কোনো না কোনো ভাবে আমায় রক্ষা করেছে। তাহলে আমি প্রভুর প্রিয় কি করে হলাম? হে গুরুদেব, আপনি বলছেন আমার এই সুতল লোকে প্রভু বলির দান, এটাও ঠিক নয়। বলির দ্বারে কেউ যদি সেই প্রকার ভাবে গোবিন্দের চিন্তন করে তাহলে কখনো কখনো প্রভু তাদের দর্শন দিয়ে থাকে। এতে সুতল লোকের বিশেষ কোনো মহিমা আছে বলে আমার মনে হয় না, কারণ প্রভুকে কেউ যদি যে কোনো প্রান্তে, যে কোনো লোকে, যে কোনো দেশে, যে কোনো স্থানে হোক না কেন, কেউ যদি সেখানে একাগ্র চিত্তে প্রভুর চিন্তন করে, প্রভুর কাছে প্রার্থনা করেন, হে ভগবান তুমি আমায় দর্শন দাও, ভগবান তৎক্ষণাৎ সেখানে প্রকাশ হয়ে যান। এটা তো একটা কথার কথা যে প্রভু বলির সুতল লোকে সর্বদাই দ্বারে দণ্ডায়মান, আসলে তা নয়। কেউ যদি সর্ব অন্তকরণ থেকে প্রভুকে চিন্তন করেন তাহলে প্রভু কখনো কখনো কাউকে কাউকে দর্শন দিয়ে থাকে। এ তো পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে। কেউ যদি প্রভুর কাছে শরণাপন্ন হন, একেবারে মন থেকে প্রভুকে বলেন যে প্রভু তুমি আমায় একবারের জন্য দর্শন দাও, প্রভু তৎক্ষণাৎ সেখানে প্রকাশ হয়ে তাকে দর্শন দান করবেন, তাহলে গোটা পৃথিবীর মধ্যে আর আমার এই সুতল লোকের মধ্যে কোনো প্রভেদ নেই। সুতরাং আমি সেই প্রভুর প্রিয় পাত্র কি করে? দেখুন হে গুরুদেব, সমস্ত শাস্ত্রে বলা হয়েছে প্রভু যার প্রতি সন্তুষ্ট হন তাহলে প্রভু কি করেন? প্রভু সর্বপ্রথম তার সমস্ত বিষয় সম্পত্তিকে নিয়ে নেন, হরণ করে নেন। কারণ কি? এই বিষয় সম্পত্তি থাকলে দেখবেন আপনার আত্মীয় বর্গেরা, নিজের সন্তান সন্ততিরা আপনার সঙ্গে যোগাযোগ রাখবে। কেন? ইহলোকে প্রত্যেকেই কি চায়? ছলে বলে কৌশলে বুদ্ধি দ্বারা কপট ভক্তি প্রদর্শন করিয়ে অর্থ সংগ্রহ করবে। তাই গোবিন্দ যাদের প্রতি সন্তুষ্ট হন সর্বপ্রথম কি করেন? তার সমস্ত বিষয়কে কেড়ে নেন। বিষয় কেড়ে নিলে কি হয়? ধন সম্পদ থেকে পৃথক করে দিলে কি হয়? দেখবেন আপনার কাছে আপনার পুত্র, আপনার কন্যা এবং আপনার আত্মীয় বর্গেরা আপনার থেকে দূরে চলে যাবে। আরে তার কাছে তো কিছুই নেই, তাকে আর এত তোষামত করে লাভ কি? হে গুরুদেব, গোবিন্দ যাদের প্রতি কৃপা করেন সর্বপ্রথম তার অর্থকে দূরে সরিয়ে দেন। অর্থ দূরে চলে গেলে তার পরিবার পরিবর্গ আত্মীয় বর্গ তার থেকে সম্পর্ক কম করুন, তাহলে কি হবে? সে নিশ্চিন্ত মনে প্রভুর উপাসনা করুন, প্রভুর কৃপা লোক। হে গুরুদেব, আপনি দেখুন আমার ক্ষেত্রে ঠিক তার বিপরীত। আমাকে প্রভু নিজ মুখে বললেন, তুমি এই তোমার দেশের রাজা হও। ব্রহ্মাজিকে বললেন, হে ব্রহ্মণ্যদেব, তুমি আমার প্রিয় এই প্রহ্লাদকে রাজ মুকুটে অভিষিক্ত কর। আমাকে প্রভু বিষয় দিলেন, তার মানে প্রভু যে আমাকে কৃপা করেননি। গুরুদেব এখানে পরিষ্কার, আমাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে দিলেন, তুমি রাজা হও, রাজ্য পরিচালনা করো। হে গুরুদেব, যদি প্রভু আমার প্রতি কৃপা করতেন তাহলে আমাকে এই রাজ্যভার বিন্যস্ত করতেন না, অর্পণ করতেন না, তাহলে আমি যে প্রভুর প্রিয় নই এখানে পরিষ্কার বোঝা যায়। শ্রীল সনাতন গোস্বামীপাদ এই বৃহৎ ভাগবতামৃতের মধ্যে তার টিকার মধ্যে উল্লেখ করছে যে এগুলি প্রহ্লাদজী মহারাজের দৈন্য দীনতা। বৈষ্ণবের মাপকাঠি কোথায়, তার দৈন্যের মধ্যে বোঝা যাবে। দৈন্য আবার ইহ জগতে দুই প্রকার, যারা প্রকৃত দৈন্য দীনতা যাদের মধ্যে আছে তাদেরকে জাগতিক লোকেরা কি বলে টিকার মধ্যে বলছে যে তাদেরকে মনে করে এ তো দুর্বল, এর মধ্যে দুর্বলতা আছে, এর মধ্যে ভীরুতা আছে, এর মধ্যে কাপুরুষতা আছে, সেই জন্য সব জায়গায় হাত জোর করে চলছে, তাদেরকে লোকে কাপুরুষ বলে, তাদেরকে লোকে দুর্বল বলে, তাদেরকে ভীরু বলে। প্রকৃত যারা দীনতা দৈন্য আছে তাদেরকে এই উপাধি দিয়ে ইহ জগতের লোকেরা অলঙ্কৃত করে। কিন্তু বর্তমান কি দেখা যাচ্ছে, কপট দৈন্যতা, যে দৈন্য সেটা কপটতায় পরিপূর্ণ। ইহ জগতে যদি বৈষ্ণব ধর্মে কিঞ্চিত অগ্রগতি পেতে হয় তাহলে কপটদের সঙ্গ সর্বথা পরিত্যাজ্য। অসৎ সঙ্গ ত্যাগ এক বৈষ্ণব আচার। কপট ব্যক্তিদের থেকে সর্বদাই দূরে থাকতে হবে। প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, হে প্রভু, তুমি আমাকে সৎসঙ্গ দাও আর না দাও, কমপক্ষে কপট ব্যক্তিদের থেকে দূরে। একজন ভালো গুরু বা ভালো সাধুর যদি আপনার কৃপা করে তাহলে আপনি অনায়াসে প্রভুকে প্রাপ্ত হন। কিন্তু কপটের চক্রান্তে পড়লে সে কপটও মরবে আর আপনিও মরবে। তা এখানে প্রহ্লাদজী মহারাজ যেগুলো বলেছেন এই গ্রন্থের টিকাতে শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন, ভক্তি স্বভাবতই মধুর কোমল স্বভাব, আর দৈন্য বিনয়াদি মহাগুণাবলী কর্তৃক নিরন্তর পরিসেবিত। তাই সর্বপ্রকার যোগ্যতা বা উৎকর্ষতা থাকা সত্ত্বেও যে ভাব হতে নিজেকে সর্বাপেক্ষা অধম বুদ্ধি হয় সেই ভাবের নামই হচ্ছে দৈন্য। বস্তুত বাস্তবিক পক্ষে শ্রী ভগবানের আত্মসমর্পণ যজ্ঞের পূর্ণ আহুতির নাম হচ্ছে দৈব। তাহলে কি বলে যাচ্ছে, বৈষ্ণবের মাপকাঠি হচ্ছে দৈন্য দীনতা। কিন্তু এখন প্রায়শ কি পরিলক্ষিত হয়, কপট দৈন্য, কপট দীনতা। এই যে দীনতার মধ্যেও বহু বহু কপটতা সংযুক্ত, এ অমৃত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে। প্রহ্লাদজি মহারাজ তিনি বলছেন, আমি প্রভুর প্রিয় নই, হে গুরুদেব, আপনি আমার গুরুদেব, আপনাকে কিছু বলা মানে এটা আমার অপরাধ, কিন্তু আমি প্রভুর প্রিয় কি করে হলাম? প্রভু আমাকে এত বড় সাম্রাজ্য অর্পণ করেছেন, আদিকবি ব্রহ্মাজিকে দিয়ে বৈদিক বিধিবিধান অনুসারে আমাকে রাজ মুকুটে অভিষিক্ত করে আমাকে বিষয়ের মধ্যে ফেলে দিয়ে গেছে, তাহলে আমার প্রতি কৃপা কোথায় করেছে? স্বচরণামৃত দিয়া বিষয়ে ভুঞ্জাই। প্রভু যদি আমার প্রতি কৃপা করতেন তাহলে তিনি তো তার চরণামৃত, এখানে কৃপা, তার কৃপার দ্বারা আমাকে বিষয় থেকে দূরে সরিয়ে দিন, ওই তা তো তিনি করেন। তাহলে আমি যে প্রভুর কৃপাপাত্র নই তা তো এখানে একদম পরিষ্কার। তবে হে গুরুদেব, আমি মনে করি ইহ জগতে একমাত্র শ্রেষ্ঠ ভক্ত শ্রী হনুমন্তলাল হনুমানজি, তিনি শ্রেষ্ঠ ভক্ত। দেখুন, কেউ বলতে চায় না যে আমি শ্রেষ্ঠ ভক্ত, আর আমার মতন কপট হলে বড় বড় মালা, বড় বড় তিলক, বড় চৈতন্য মাথা নেড়া করে বলবো না আমি বৈষ্ণব। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তাদেরকে আমরা সহসা চিনতেই পারছি। আমরা বেশিরভাগ সব কপটদের সঙ্গে মিটে যাচ্ছি, আমরা বুঝতে পারছি, এটা আমাদের দুর্ভাগ্য। এজন্য প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। শ্রীমতী রাধারানীজির কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমায় তুমি সৎসঙ্গ প্রদান কর। প্রহ্লাদজি বলছেন, হে গুরুদেব, হনুমন্তলাল তিনি হচ্ছেন একমাত্র প্রভুর সেবক, প্রভুর প্রিয় পাত্র, আর আমার দুর্ভাগ্যের কথা আমি আর আপনাকে কি বলবো প্রভু। হে গুরুদেব, আমার দুর্ভাগ্যের কথা আমি আপনাকে পূর্ণরূপে বলতে চাই না, কারণ আপনি দুঃখিত হন, আমার অনেক দুর্ভাগ্য, আমার জন্য প্রভুর কত কষ্ট স্বীকার করতে হয়েছে। আর কোথায় দেখুন হনুমানজি তিনি সর্বদাই ভগবান রামচন্দ্রের সেবায় বিভিন্ন প্রকারভাবে সেবায় নিযুক্ত ছিলেন। সুতরাং হনুমানজি তিনি প্রভুর সব থেকে বেশি প্রিয় পাত্র। এবং ওই হনুমানজি তিনি নৈশ্চিক ব্রহ্মচারী, আজন্ম ব্রহ্মচারী। এখানে সাধুদের মধ্যেও বেদ প্রদর্শন করা হয়েছে, বানপ্রস্থী সাধু নৈশ্চিক ব্রহ্মচারী, তাদের মধ্যেও আর অনেক ভেদ আছে। হে গুরুদেব, আমার অনেক দুর্ভাগ্য, আমি সেগুলি আপনাকে বলে আমি আর আপনাকে দুঃখ দিতে চাই না।
সুতরাং আপনি কিলপুরুষ বর্ষে গমন করুন এবং হনুমানজির নিকটে গিয়ে আপনি তার সেবা পরিপাটি ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি তার যে অহৈতুকী প্রেম, অহৈতুকী মানে হেতুবিহীন প্রেম, কোনো কামনা বাসনা যুক্ত প্রেম নয়, সেই শ্রী হনুমান নৈষ্ঠিক ব্রহ্মচারী সর্বশাস্ত্রবেত্তা, সমস্ত শাস্ত্র তিনি জানেন এবং মহাবীর বলে রঘুপতির প্রধান সেবক ছিলেন। হনুমানজির মধ্যে অনেক গুণ ছিল, তিনি রামচন্দ্রের সেবার্থে অতল স্পর্শ শতযোজন সাগর অনায়াসে লঙ্ঘন করে মাতা সীতার অন্বেষণ করেছেন। এছাড়াও লক্ষণের শক্তি সেরে বৃদ্ধ হলে বিশল্যকর্ণী নামক মহা ঔষধি আনয়ন করে তাকে পুনরায় প্রাণ দান করেন প্রায় ইত্যাদি। কপিপতির দাস্য টিকাতে বলছে, তিনি দাস্যেও সর্বদিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন রঘুপতি। সুতরাং হে গুরুদেব, আপনি কিলপুরুষ বর্ষে গমন করো তো হনুমানজির সঙ্গে সাক্ষাৎ করে আপনি তাকেই প্রভু প্রিয় পাত্র বলতে পারেন, আমি নই। তা দেবশ্রী নারদ কোথার থেকে কোথায়, শিবলোক, শিবলোক থেকে সুতল লোক, কোথায় শিবলোক উপরিস্থিত শেষ দ্বীপে অধিপতি মহাদেবের নিকট থেকে এলেন সুতল লোক। এবারে সুতল লোক থেকে দেবশ্রী নারদ যাবেন হনুমানজির কিলপুরুষ বর্ষ। এই কিলপুরুষ বর্ষে গিয়ে হনুমানজির সহিত দেবশ্রী নারদের যে কথোপকথন, তা আমরা শ্রীমতী রাধারানী কৃপা হলে আগামী দিবসে পরবর্তী অংশ শ্রবণ করব। সুতরাং